أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه حجة الله وجميع الصالحين من عباد الله. أما بعد، ইসলামের বিধানসমূহের মধ্যে মুসলমানদের দায়িত্ব এবং পালনীয় কর্তব্যের মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে হজ, এবং যার আমাল বা করণীয় কার্য ইবাদত এবং রাজনৈতিক দিক থেকে একটি অনুষ্ঠান, অর্থাৎ এই অনুষ্ঠানটি ইবাদতগত এবং রাজনৈতিক অনুষ্ঠান, এবং কিছু শর্ত সাপেক্ষে যদিও প্রতি বছর হজ হয়ে থাকে, কিন্তু কিছু শর্ত সাপেক্ষে কিছু বিশেষ ব্যক্তিদের ক্ষেত্রে জীবনে একবার হজ ওয়াজিব হয়ে থাকে। এর জন্যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনেও এই হজের প্রতি গুরুত্ব আরোপ করেছেন, এবং সূরা আল ইমরান 97 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন যে ওয়ালিল্লাহি আলান নাসে হিজ্জুল বাইত, আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে জনগণ অর্থাৎ মুসলমানদের জন্যে তার কাবা গৃহের হজ করতে হবে। মানে ইস্তাতা ইলাইহি সাবিলা, এবং যে সামর্থ্যবান এই পথে তাকে এই হজ করতে হবে। ওয়ামান কাফারা, এবং যারা মুখ ফিরিয়ে নেবে এই কাজ থেকে, হজ থেকে, অর্থাৎ কুফুরি করবে। ফা ইন্নাল্লাহ গানিয়ুন আলিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ক্ষতি হবে না, তিনি গানি, তিনি বিনিয়াজ, ওনার কোনো কিছুর প্রয়োজন নেই। তো যাই হোক, পবিত্র কোরআনেও এর গুরুত্ব আরোপ করা হয়েছে, এবং বলেছি যে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। তবে কিছু শর্ত সাপেক্ষে কিছু লোকের উপরে এই হজ ওয়াজিব হয় জীবনে একবার। এই শর্তগুলো হচ্ছে, প্রত্যেক বিধানই ইসলামের যতক্ষণ পর্যন্ত একটি শিশু প্রাপ্তবয়স্ক না হয়ে যায়, সাবালক বা সাবালিকা না হয়ে যায়, ইসলামের কোনো বিধান, কোনো দায়িত্ব, কোনো কর্তব্য তাকে তার ঘাড়ে চাপিয়ে দেয়া হয়নি। তাই প্রথম শর্ত হচ্ছে গিয়ে যে ব্যক্তি হজ করবে, ওয়াজিব হওয়ার শর্তসমূহের মধ্যে প্রথমটি হচ্ছে গিয়ে বালিগ হওয়া, এবং দ্বিতীয় শর্ত হচ্ছে গিয়ে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন অর্থাৎ আকেল হওয়া। আকেল ব্যক্তির উপরে হজ ওয়াজিব হয়, বালিগ ব্যক্তির উপরে হজ ওয়াজিব হয়। তৃতীয় শর্তটি হচ্ছে গিয়ে যে তাকে কোনো এমন কাজ যা হজের থেকে গুরুত্বপূর্ণ সেটা ছেড়ে হজে যেতে, যাতে সে বাধ্য না করা হয়। অর্থাৎ দেখা গেল যে হজ তার উপর ওয়াজিব, কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ ওয়াজিব কাজ একটি রয়েছে যা করলে হয়তো হজের সে শ্রেষ্ঠ হতো। উদাহরণস্বরূপ, তার প্রাণ যাচ্ছে বা কারো প্রাণ বাঁচানো হয়তো গুরুত্বপূর্ণ বিষয়, সে হজটা পরের বছরও করতে পারবে। তাই কোনো গুরুত্বপূর্ণ বিষয় ছেড়ে, যেটা হজের চেয়ে বেশি গুরুত্ব, এমন বিষয় ছেড়ে যাতে তাকে হজে যেতে না হয়। অথবা এমন কোনো পাপ কাজ যা গুরুত্বপূর্ণ পাপ কাজ করতে সে বাধ্য হয় হজে যাওয়ার কারণে, এমন কাজ যাতে না হয়, তাহলে তার উপর ওয়াজিব হবে না। চতুর্থ যে শর্তটি, সেটা হচ্ছে সামর্থ্যবান হওয়া, অর্থাৎ ইস্তেতাআত। যে ব্যক্তি হজের ইস্তেতাআত অর্জন করে, অর্থাৎ সামর্থ্য অর্জন করে, সামর্থ্যবান হয়, তার উপরেই হজ ওয়াজিব হয়। তবে এই ইস্তেতাআত বা সামর্থ্যবান বলতে গেলে কয়েকটি বিষয়ে এই কথাটি প্রযোজ্য। একবার শারীরিক দিক থেকে তাকে সামর্থ্য অর্জন করতে হবে, একবার পথের দিক থেকে, পথঘাট থেকে, নিরাপত্তার দিক থেকে তাকে সামর্থ্যবান হতে হবে, একবার সময়ের দিক থেকে যথেষ্ট সময় তার কাছে থাকতে হবে, সে হজে গিয়ে ফিরে আসতে পারবে, এবং আর্থিক দিক থেকে সামর্থ্যবান হতে হবে। শারীরিক সামর্থ্যবান অর্থাৎ তাকে সুস্থ থাকতে হবে, অসুস্থ ব্যক্তি কখনোই সে হজে যেতে পারে না স্বাভাবিক, তাই শারীরিক দিক থেকে তাকে সেই সামর্থ্য অর্জন করতে হবে যে সে সুস্থ এবং হজে যাওয়া শক্তি তার আছে এমন ব্যক্তির উপরে হজ ওয়াজিব হয়। ইস্তেতাআতের অর্থ শারীরিক ইস্তেতাআত মানে এটাই। এবং পথঘাটের নিরাপত্তার ক্ষেত্রে যে পথ, যেমন আজকের দিনে যদি বলি, এক সময় ছিল হয়তো নিরাপত্তার বিষয় ছিল, কিন্তু আজকের এই দিনে দেখা গেল যে টিকিট ওকে হচ্ছে না, অথবা সিট পাওয়া যাচ্ছে না প্লেনের, বিভিন্ন রকম পথের সমস্যা, অথবা কোটা পূরণ হচ্ছে না, এই বছরের কোটায় তার নাম আসতেছে না, যাই হোক বিভিন্ন রকম এই পথের অসুবিধা সামর্থ্য তার হয়নি এখনও, অথবা সময়ের দিক থেকে সে হজে যাওয়ার জন্য সে ওয়াজিব হয়েছে কিন্তু দেখা গেল যে জিলহিজ মাসের 5-7 তারিখ চলে গেছে, সে যেতে যেতে হজের একদিন দুই দিন বের হয়ে যাবে, তাহলে তার সময়ের দিক থেকে যথেষ্ট সময় তার কাছে নেই, তাই তার সামর্থ্য হয়নি, সে মুস্তাতি হয়নি, তাকে অর্থাৎ তার ইস্তেতাত হাসিল হয়নি, অর্জন হয়নি। চতুর্থ যে বিষয়টি সেটা হচ্ছে গিয়ে আর্থিক সামর্থ্য তাকে হতে হবে। এই আর্থিক দিক থেকে কয়েক প্রকার আমরা আলোচনা করতে পারি। আর্থিক অর্থাৎ যাওয়া আসা ওখানে থাকার খরচ বাবদ যে খরচ হবে ততটুক টাকা এবং অর্থ তার কাছে থাকতে হবে। দ্বিতীয়ত, তার ওখান থেকে ফিরে আসার পর জীবন চালানোর খরচ তার থাকতে হবে। দেখা গেল যতটি তার পুঁজি ছিল বছর খরচ খরচ করার জন্যে, সব পুঁজি সে ব্যয় করে চলে এসেছে, এবং হজ থেকে ফিরে এসে সে ফকিরের মতো জীবনযাপন করতে হবে, এমন যাতে না হয় সে হয় জমানো কিছু টাকা থাকবে তার কাছে যে ফিরে এসে অনায়াসে সে জীবন যাপন করতে পারে, অথবা এমন কোনো পথ থাকবে হয় ব্যাংক ব্যালেন্স অথবা জমানো পুঁজি টাকা, অথবা কোনো চাকরি বা কোনো আয়ের উৎস যেখান থেকে সে ফিরে আসার পর তার খরচ বাবদ চিন্তা করতে হবে না, তার জীবনযাপনের জন্য যথেষ্ট খরচ তার রয়েছে। তাহলে এমন অবস্থায় যদি সম্পূর্ণ হয় তাহলে এমন ব্যক্তিকে বলা হয় যে হজ তার উপর ওয়াজিব হয়েছে, তার ইস্তেতাত হয়েছে, সে মুস্তাতি হয়ে গেছে, অর্থাৎ তার সামর্থ্য অর্জন করেছে হজে যাওয়ার জন্যে। কিন্তু সে হজ যাবে, কিন্তু হজেরও কিছু প্রকারভেদ রয়েছে। হজকে তিন ভাগে ভাগ করা যায়, হজ তিন প্রকারের, অর্থাৎ হজে ইফরাদ, হজে কেরান এবং হজে তামাত্তু। ইফরাদ, কেরান এবং তামাত্তু, যেহেতু ইফরাদ এবং কেরান মক্কায় বসবাসরত মুসলমানদের জন্য প্রযোজ্য, মক্কা অথবা তার আশপাশের প্রায় 16 ফার্সাক, এক ফার্সাক প্রায় 5.375 অর্থাৎ 5 কিলোমিটার এবং 375 মিটার এক ফার্সাক, তাহলে 16 ফার্সাক হয় 86, প্রায় 86 কিলোমিটার, অর্থাৎ মক্কা এবং মক্কার আশপাশে 86 কিলোমিটার পর্যন্ত যারা বসবাস করে, অর্থাৎ আজকে সরাসরি যেহেতু শহর বেড়ে গেছে, বড় হয়ে গেছে, তাই আমরা বলতে পারি যে মক্কা শহরে যারা বসবাস করে ইফরাদ এবং কেরান তাদের জন্য প্রযোজ্য, এবং এর বিবিধ বিষয়ে বিধানগুলো জানার জন্যে মানাসিকে হজ বা তাদের বিভিন্ন রকম বই পুস্তকে বর্ণনা করা হয়েছে। কিন্তু আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তৃতীয় প্রকার, অর্থাৎ হজ্জে তামাত্ত বা সারা বিশ্ব থেকে যে মুসলমানরা হজ্জের উদ্দেশ্যে মক্কা শরীফে যাবে বা যায়, এই হজ্জে তামাত্ত তাদের জন্য প্রযোজ্য। এবং হজ্জে তামাত্ত বা হজ করতে হলে সেটি দুটি ভাগে করতে হয়, অর্থাৎ এর মধ্যে দুটি পার্ট রয়েছে, দুটি ভাগ রয়েছে। একটি হচ্ছে উমরায়ে তামাত্তু, একটা হচ্ছে হজ্জে তামাত্তু। অর্থাৎ হজ শুরু করার পূর্বে প্রথমে যে ব্যক্তি হজ করার উদ্দেশ্যে মক্কায় গিয়েছে তাকে অবশ্যই উমরা করতে হবে। উমরায়ে তামাত্তু হজের অংশ। উমরা করার পর তারপর তার বিশেষ সময়ে হজের কাজ সে শুরু করবে। তবে উমরা তামাত্তু এর কিছু কাজ রয়েছে এবং হজ্জে তামাত্তুর কিছু কাজ করণীয় কাজ রয়েছে। উমরা তামাত্তুতে যে সকল কাজগুলো করবে সেটি হচ্ছে 5টি এবং হজ্জে তামাত্তুতে যে কাজগুলো করতে হয় তা হলো 13টি। উমরা তামাত্তুতে যে কাজগুলো থাকে সেটি হচ্ছে প্রথম ইহরাম বানতে হবে। এবং আমরা উমরা তামাত্তুতে কী কী করতে হয় এবং তার পন্থাগুলো কী কী, পদ্ধতিগুলো কী কী, তা বলছি যে উমরা তামাত্তুতে 5টি কাজ রয়েছে করণীয়। প্রথম হচ্ছে গিয়ে উমরা জন্যে এহরাম বাঁধা, এবং দ্বিতীয়টি হচ্ছে গিয়ে তাওয়াফ, এবং তৃতীয়টি হচ্ছে গিয়ে তাওয়াফের পর মানে নামাজ, তাওয়াফের জন্য 2 রাকাত নামাজ। চতুর্থ হচ্ছে গিয়ে সাই অর্থাৎ সাফা এবং মারওয়াতে হাঁটা, গমন করা। এবং পঞ্চমত হচ্ছে গিয়ে তাকসির অথবা চুল বা নোক কাটা বা ছোট করা অল্প একটু। এহরাম, এহরাম বাঁধা উমরাতে ওয়াজিব, কিন্তু সে এহরাম কিভাবে বাঁধবে? এই এহরাম তার একটি বিশেষ স্থান রয়েছে যাকে বলা হয় মিকাত। সেই মিকাতগুলো থেকে এহরাম বাঁধতে হবে। প্রচলন অর্থে এই এহরাম বাঁধার 5টি স্থান রয়েছে। এই 5টি স্থান থেকে জনগণ এহরাম পরে মক্কাতে প্রবেশ করতে পারে। আমি একটি একটি করে বলছি। সেই মিকাতগুলো হচ্ছে মসজিদে শাজারা, জোহফা, ওয়াদিউল আতিক, কর্নুল মানাজিল এবং ইয়ালামলাম। এবং মসজিদে শাজারা, যে ব্যক্তিরা মদিনা থেকে ভ্রমণ করে অর্থাৎ জেদ্দায় গেছে বা কোনো স্থান থেকে মদিনা হয়ে মক্কায় যাবে, অথবা মক্কাবাসীদের জন্যে মদিনাবাসী হোক বা মদিনা হয়ে মক্কাতে যাক, এমন লোকরা তারা মসজিদের শাজারা থেকে এহরাম করবে। মসজিদের শাজারা থেকে তারা মুহরিম হয়ে এহরাম বেঁধে মক্কার দিকে গমন করবে। এবং এই মসজিদের শাজারা হচ্ছে গিয়ে একটি মসজিদ যা মদিনার পাশেই রয়েছে, সেখান থেকে এহরাম করে মক্কার দিকে গমন করতে হয়। তারপর হচ্ছে জোহফা, বা তাকে অবশ্য মসজিদের শাজারাকে জুল হালিফাও বলা হয়ে থাকে, যেটা বললাম মদিনার পাশেই রয়েছে। দ্বিতীয়টি হচ্ছে গিয়ে জোহফা। জোহফা এমন একটি স্থান যা মক্কা এবং মদিনার মধ্যবর্তী স্থানে, যার মক্কা থেকে দূরত্ব 150 কিলোমিটার প্রায়। অর্থাৎ মদিনা থেকে যদি যায় বা অন্য কোনো স্থান, মদিনার এই পথ দিয়ে যদি যায় এবং মসজিদের শাজারা হয়ে যদি না যায়, তাহলে সে জোহফা স্থানে, মসজিদ না, জোহফা স্থানে তাকে এহরাম করতে হবে। এবং এটা এমন লোকদের জন্যে যারা মিশর অথবা উত্তর আফ্রিকা বা শাম, সুরিয়া যাকে আমরা বলি, সিরিয়া অথবা জর্ডান, লেবানন অথবা এই পথ থেকে যারা মক্কায় যেতে চায়, তাদের ক্ষেত্রে এই জোহফা স্থানটা মিকাত, এখান থেকে এহরাম করবে। এবং তৃতীয়টি হচ্ছে গিয়ে ওয়াদিউল আতিক। ওয়াদিউল আতিক এমন একটি স্থান যেটা মক্কার উত্তর পূর্ব দিকে পড়ে এবং মক্কা থেকে প্রায় প্রায় 94 কিলোমিটার বাকি থাকতে এই স্থানটা পড়ে। এবং এটা হচ্ছে গিয়ে যারা ইরাক অথবা নাজদ থেকে যারা মক্কাতে প্রবেশ করতে যায় তাদের ক্ষেত্রে এই মিকাত, তারা এই ইরাকের লোকজন অথবা এখানকার যারা বসবাস করে তারা ওয়াদি আতিক থেকে ইহরাম করে মক্কায় প্রবেশ করবে। চতুর্থটি হচ্ছে গিয়ে কার্নুল মানাজিল, এটি হচ্ছে যারা তায়েফ থেকে মক্কায় প্রবেশ করতে চায়। এটিও ঠিক 94 কিলোমিটার, মক্কায় প্রবেশ করার পূর্বে মক্কা থেকে 94 কিলোমিটার দূরত্ব। এখান থেকে হয় যারা জেদ্দা থেকে, জেদ্দায় নেমে জেদ্দা থেকে সরাসরি যেতে চায় মক্কার দিকে, তারা এই কার্নুল মানাজেল হয়ে এখান থেকে মিকাতে হয়ে তারা এহরাম পরে মক্কায় যাবে। এবং পঞ্চম যে মিকাত, সেটা হচ্ছে গিয়ে ইয়ালামলাম। এটা একটি আসলে পাহাড়ের নাম যা মক্কার দক্ষিণ দিকে অবস্থিত এবং প্রায় মক্কা থেকে 84 কিলোমিটার পূর্বে, মক্কা থেকে দূরত্ব তার 84 কিলোমিটার দূরত্ব। এবং যারা ইয়ামান থেকে, ইয়ামান থেকে যারা মক্কায় প্রবেশ করতে চায়, এটা ইয়ামানবাসীদের জন্য এই মিকাত, তারা ইয়ালামলাম থেকে ইহরাম বেঁধে তারপর মক্কাতে প্রবেশ করবে। এবং এই ইহরামটি হবে ইহরামে হাজ্জে তামাত্তু, যেহেতু আমরা হাজ্জে তামাত্তু ওমরায় তামাত্তুর, হাজ্জে তামাত্তুর ওমরার বিষয়ে, অর্থাৎ হাজ্জে তামাত্তুর দুটি অংশ, ওমরায় তামাত্তু যার ইহরাম বাঁধবে মক্কায় প্রবেশ করার পূর্বে, এবং পরবর্তীতে হজ্জের যে ইহরামটি বাঁধবে সেটা মক্কা থেকে পরবর্তীতে আমরা আলোচনা করব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।